বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সোনালি সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়ের দ্বিতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, এসো গাই আলোকিত তারুণ্যের জয়গান। হে তারুণ্য, প্রেমমৈত্রীর গুলবাগিচায় ফোটায়, যে তারুণ্যের সজীবতা ধুয়ে মুছে দেয় সব গ্লানি আর পাপ। যে তারুণ্য নয় দাসহীন কামনা বাসনার কিংবা লোভ লালসার, যে তারুণ্য বয়ে আনে সৃষ্টিশীলতা ও নবশক্তির অনন্য উত্তাপ।
তারুণ্য ও যৌবন হচ্ছে মেঘমালার মতো, যা দেখতে মনে হয় বেশ প্রশান্ত, কিন্তু বাস্তবে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলে ও দ্রুত বিলুপ্ত হয়ে যায়। জীবনের সুবর্ণ সুযোগগুলো হলো এমনই। সেসব সুযোগ বারবার আসে না, কিংবা দীর্ঘ সময় ধরে সেই সব সুযোগ বজায় থাকে না। ভালো কাজের সুযোগ ও আধ্যাত্মিক উন্নতির সুযোগগুলোকে তাই হাতছাড়া করা উচিত নয়। বয়ঃসন্ধিকাল মানব ব্যক্তিত্ব গঠনের একটি সংবেদনশীল পর্যায় এবং এর বৈশিষ্ট্যগুলি জানা ও তরুণদের ব্যক্তিত্বের গঠন রূপদানকারী বিষয়গুলির প্রতি মনোযোগ দেওয়া তাদের অন্যতম অপরিহার্য চাহিদা। এটা স্পষ্ট যে মানুষের ব্যক্তিত্বের গঠন জীবনের প্রথম দিক থেকে শুরু হয় এবং এমনকি এ প্রক্রিয়া তারও আগে শুরু হয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। কৈশোর ও যৌবনের বিশেষ শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য রয়েছে এবং রয়েছে তাদের বিশেষ ব্যক্তিত্বের ধারা। তাই কিভাবে তরুণ ও যুবকরা সমাজে ভূমিকা রাখবে এবং কিভাবে তারা সুস্থ সামাজিক সম্পর্ক গড়ে তুলবে তা জানা বেশ জরুরি, কারণ এসব বিষয় মানুষের আচরণকে প্রভাবিত করে। এ সংক্রান্ত কৌশল আর দক্ষতাগুলো তারা এমনিতেই পরবর্তী বছরগুলোতে শিখে নেবে এমনটি আশা করা ঠিক নয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ? যুব সমাজ স্বাধীন ব্যক্তিত্বের অনুভূতি নিয়ে সমাজে উপস্থিত হয়। এ সময় গড়ে ওঠে তার সামাজিক সম্পর্ক, ফলে এ সময়টি তাদের জীবনের একটি অত্যন্ত সংবেদনশীল অধ্যায় যা তারা অনুভব করে। তাদের এই অভিজ্ঞতার সঙ্গে যদি যথেষ্ট মাত্রায় বাস্তবতা, সচেতনতা, প্রজ্ঞা ও শিক্ষার সমন্বয় বা যোগসাজশ না ঘটে, তাহলে তা নানা ধরনের বিপর্যয় ও তিক্ততা বয়ে আনতে পারে এবং এর ফলে বদলে যেতে পারে তরুণ বা যুবক যুবতীদের জীবনের পুরো গতিপথ। প্রত্যেক মানুষের শারীরিক, মানসিক, স্বভাবগত বৈশিষ্ট্য ও আবেগ, অনুভূতি এবং রুচির ধারা ভিন্ন ধরনের বা স্বতন্ত্র হতে পারে। মানুষের কথা, নীরবতা ও আচরণের মধ্যে তার স্বভাব, ব্যক্তিত্ব, চিন্তা চেতনা ও মানসিকতা এবং সর্বোপরি তার সামাজিক সম্পর্কের ধরন ফুটে ওঠে। মানুষের এই সব দিকের মধ্যে যেমন অনেক অমিল থাকে, আবার অনেক মিলও থাকে, তবে এটা স্পষ্ট যে তরুণ ও যুব সমাজের ব্যক্তিত্বে এবং তাদের নানা বৈশিষ্ট্যে রয়েছে স্থিতিশীলতা। তাই এই সময়কে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে যুক্তি ও প্রজ্ঞার ধর্ম ইসলাম।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্য আসার আগেই যৌবনকে গুরুত্ব দিতে শেখা তথা যৌবনকে যথাযথভাবে কাজে লাগাও। শৈশবের চপলতা, একরোখা ভাব ও চঞ্চলতা এবং যে কোনো কাজে তাড়াহুড়ো করার স্বভাব যৌবনে কমে আসে, ফলে তরুণ ও যুব সমাজ সমাজের বাস্তবতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়ার যোগ্যতা অর্জন করে। নিজেকে চেনা ও জানার শিক্ষা অর্জন যুব সমাজের জন্য খুবই জরুরি। এ সময়ে তা অর্জন করা সম্ভব না হলে পরবর্তীকালে এর নেতিবাচক প্রভাব বয়ে বেড়ায় মানুষ। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, মানুষ কোনো কিছু হারিয়ে ফেললে তা ফেরত পাওয়ার জন্য অধীর বা অস্থির হয়ে ওঠে। অথচ বিস্ময়ের ব্যাপার হল, তারা নিজের হারিয়ে যাওয়া প্রকৃতি বা আত্মাকে জানা বা ফিরে পাওয়ার ব্যাপারে উদাসীন। মানুষের মধ্যে সুবিধাবাদ, অলসতা, আরামপ্রিয়তা, চিন্তাহীনতা বা অদূরদর্শিতা এবং অধ্যাবসায়ী বুদ্ধিমত্তা, ধৈর্য ও কর্মপ্রিয়তার মতো দুই বিপরীত স্বভাবের দ্বন্দ্ব চলে। এ দ্বন্দ্বে যদি প্রথমোক্ত প্রবণতাগুলোর বিষয় ঘটে, তাহলে পরিণতি হয় অনুতাপ আর লজ্জা, আর শেষোক্ত প্রবণতাগুলোর বিজয় ঘটলে আসে পূর্ণতা, সাফল্য ও তৃপ্তি বা সন্তুষ্টি। তারুণ্য ও যৌবনের স্বাভাবিক ধর্ম হল এই শেষোক্ত প্রবণতাগুলো।
কেউ যদি মানব জীবনের আসল লক্ষ্য বা টার্গেট ঠিক না করেই দ্রুত গতিতে একদিকে চলা শুরু করে, তাহলে সে কাঙ্ক্ষিত টার্গেট বা লক্ষ্য থেকে কেবল বেশি দূরেই সরে যেতে থাকবে। তারুণ্য বা যৌবনও এর ব্যতিক্রম নয়। যুব সমাজের মধ্যে যেসব প্রশ্ন, সন্দেহ ও জিজ্ঞাসা রয়েছে, যথাসময়ে সেসবের উপযুক্ত জবাব বা ব্যাখ্যা তুলে ধরা উচিত বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যোগ্যতা এবং অসাধ্য সাধনের ক্ষমতা পরিবার ও সমাজের পক্ষ থেকে উৎসাহ পায় না বলে তারা হতাশ হয়ে পড়ে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। তাই এ বিষয়গুলোর দিকে সংশ্লিষ্ট সবার লক্ষ্য রাখা উচিত ও এ সংক্রান্ত দায়িত্ব পালনে সক্রিয় হওয়া উচিত বলে ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন। যুব সমাজকে আদর্শমুখী, আত্মসচেতন, আত্মবিশ্বাসী, আধ্যাত্মিক মূল্যবোধে বিশ্বাসী, সাহসী, সৃষ্টিশীল ও কর্মমুখী এবং উদ্যমী শক্তি হিসেবে গড়ে তোলার জন্য এসব বিষয়ে পরিকল্পনা নিয়ে সমাজকে এগিয়ে আসতে হবে।
কোন এক যুবক এক বৃদ্ধ ব্যক্তির বাঁকা হয়ে পড়া পিঠে হাত রেখে উপহাস করে বলল, এই ধনুকটা কত দামে বিক্রি করবেন? বৃদ্ধ জবাব দিলেন, সময় এটা তোমাকেও বিনামূল্যেই দিয়ে দেবে, তবে তার আগে তোমার কাছ থেকে কেড়ে নেবে তোমার জীবনের সবচেয়ে দামি বস্তুটি, তথা যৌবন। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনার ইতি টানছি এখানেই। সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
ইসলাম ও শিশু অধিকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা আন্তর্জাতিক শিশু সনদ নিয়ে আলোচনার পাশাপাশি শিশুকাল শুরুর সময় নিয়ে নানা মত তুলে ধরেছে। আজ আমরা ইসলাম ধর্মে শিশু অধিকার নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আর আজকের আসর পরিবেশন করছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ। ইসলাম ও শিশু অধিকারের উপর অপরিসীম গুরুত্ব দেয়া হয়েছে, সমাজ ও রাষ্ট্রে সুসন্তান উপহার দেওয়ার তাগিদ দেয়া হয়েছে। এ কারণে ভালো ও ধার্মিক সন্তান পেতে হলে কি করা উচিত তা নিয়ে পবিত্র ইসলাম ধর্মে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এতে বলা হয়েছে, সুসন্তানের অধিকারী হওয়ার চেষ্টা শুরু করতে হবে বিয়ের আগে থেকেই। একজন নারী ও পুরুষ যদি সুসন্তান পেতে চায়, তাহলে তাকে প্রথমেই ভালো ও ধার্মিক জীবনসঙ্গী বেছে নিতে হবে। ইসলামের সব মাজহাবেই এ বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্বামী বা স্ত্রী নির্বাচনে সতর্কতার উপর বারবার গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে, নতুন দম্পতি যাতে পৃথিবীকে সুসন্তান উপহার দিতে পারে। ইসলাম ধর্মে বিয়ের বিধান রাখার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান। শুধু সন্তান জন্মদানই যথেষ্ট নয়, সেই সন্তানকে সৎ ও ধার্মিক হিসেবে গড়ে তুলতে হবে।
ধর্মীয় দৃষ্টিতে মায়ের গর্ভে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকেই সেখানে নতুন প্রাণ সঞ্চারিত হয়। এ কারণে ধর্মে ভ্রূণ সংক্রান্ত নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নবী বংশের অন্যতম সদস্য ইমাম কাজেম আলাইহিসসালামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, কোনো নারী যদি গর্ভপাতের উদ্দেশ্যে ওষুধ খান এবং গর্ভপাত ঘটান, তাহলে তা গ্রহণযোগ্য কিনা? উত্তরে তিনি বলেছেন, কারোরই এ ধরনের অধিকার নেই। ইমাম বাকির আলাইহিসসালাম এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেছেন, কোনো নারী যদি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটান এবং সেই গর্ভজাত সন্তানের হাড়ের উপর যদি মাংস গজিয়ে থাকে, তাহলে এর জন্য রক্তমূল্য পরিশোধ করতে হবে। স্বামীকে না জানিয়ে এ কাজ করে থাকলে সন্তানের বাবা হিসেবে ওই নারীর স্বামী রক্তমূল্য পাবেন।
রক্তমূল্যের কোনো অংশই ওই নারীর জন্য প্রযোজ্য হবে না, কারণ তিনি হচ্ছেন গর্ভের সন্তানের হত্যাকারী। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামও গর্ভপাতকে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করে রক্তমূল্য পরিশোধের কথা বলেছেন।
ইসলাম ধর্মে গর্ভে থাকা অবস্থাতেই একটি মানব সন্তান বিভিন্ন ধরনের অধিকারের আওতায় আসে এবং এ অধিকার লঙ্ঘিত হলে এর জন্য শাস্তির কথা বলা হয়েছে। গর্ভপাতের কারণে রক্তমূল্য পরিশোধের নির্দেশ এ ধরনেরই একটি বিধান। ইসলামী দণ্ডবিধিগুলোতে বলা হয়েছে, কোনো গর্ভবতী নারী যদি এমন শাস্তির আওতায় পড়েন যা তার ভ্রূণ বা গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলতে পারে, তাহলে ওই নারীর শাস্তির শুরুর সময় পিছিয়ে দিতে হবে। নারী যদি অবৈধভাবে সন্তানের অধিকারী হয়ে থাকে তাহলেও তাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ অপরাধী হচ্ছে ওই নারী। তার গর্ভে যে মানব সন্তান রয়েছে সে কোনো অপরাধ করেনি, ওই নারীর কারণে সন্তানের ক্ষতি করা যাবে না। কাজেই ইসলাম ধর্মে একটি মানব সন্তান ভ্রূণ অবস্থাতেই আলাদা একজন মানুষ হিসেবে আইনি অধিকার লাভ করে। এই অধিকার এমন যে গর্ভে ধারণকারী মা নিজেও ওই সন্তানের কোনো ক্ষতি করার অধিকার রাখে না। ঐশী আইন অনুযায়ী গর্ভে অস্তিত্ব লাভ করার পর থেকেই একজন মানব সন্তানের শিশুকাল শুরু হয়।
এতক্ষণ ইসলামের দৃষ্টিতে মানব সন্তানের শিশুকাল শুরুর সময় নিয়ে আলোচনা করছিলাম আমরা। এবার ইসলামের দৃষ্টিতে শিশুকালের শেষ সীমা নিয়ে কথা বলব। শিশুকালের শেষ সীমা নিয়ে কথা বলতে গেলে কোরআনের এ সংক্রান্ত তিনটি শব্দ আলোচনায় আসে। এগুলো হলো হুলুম, নিকাহ ও আসাদ। পবিত্র কোরআনের সুরা নূরের 58 ও 59 নম্বর আয়াতে শিশুকালের সমাপ্তি হিসেবে হুলুম পরিভাষাটি ব্যবহার করা হয়েছে। 59 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা। এখানে বলা হয়েছে, তোমাদের শিশুরা বয়প্রাপ্ত হলে তারাও যেন তাদের বয়োজ্যেষ্ঠদের মতো সবসময় অনুমতি প্রার্থনা করে। এই আয়াতে হুলুম শব্দটি বয়প্রাপ্তির রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই শব্দের মাধ্যমে এমন একটি বয়সের প্রতি ইঙ্গিত করা হয়েছে যখন থেকে শিশুর মধ্যে যৌন অনুভূতি কাজ করে এবং শিশুর মধ্যে এ সংক্রান্ত কিছু পরিবর্তন ঘটে।
সূরা নিসার 6 নম্বর আয়াতে এসেছে, হাত্তা ইজা বালাগুন নিকা। এই আয়াতে বিয়ের তথা পরিবার গঠনের যোগ্য হওয়ার পর এতিমদের সম্পদ তাদের কাছে হস্তান্তরের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মুফাসসিরদের মতে এখানে বালাগুন নিকা পরিভাষার মাধ্যমে বয়প্রাপ্তিকে বোঝানো হয়েছে। তবে সূরা নূরের 59 নম্বর আয়াতে যে বয়প্রাপ্তির কথা বলা হয়েছে সেটার সঙ্গে সূরা নিসার 6 নম্বর আয়াতের বয়প্রাপ্তির কিছুটা পার্থক্য রয়েছে। সূরা নিসায় বালাগুন নিকা বলতে বোঝানো হচ্ছে শিশুকে এমন পর্যায়ে পৌঁছাতে হবে যে তার মধ্যে যৌন অনুভূতির পাশাপাশি বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং পরিবার গঠনের সামাজিক সক্ষমতা থাকতে হবে।
অন্যভাবে বলা যায়, একজন মেয়ে বা ছেলে কেবল তখনই বিয়ে তথা পরিবার গঠনের যোগ্য হয় যখন সে নিজেই পরিবার গঠনের সামাজিক সক্ষমতা অর্জন করে ও চিন্তাগত দিক থেকেও পরিবার গঠনের পর্যায়ে পৌঁছায় এবং একটি পরিবার পরিচালনা করতে পারে। কাজেই বালাগুন নিকাহ পরিভাষার মাধ্যমে শুধু যৌন সক্ষমতা অর্জনকে বোঝানো হয়নি, যেমনটি হুলুম পরিভাষার মাধ্যমে বোঝানো হয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দ ও পরিভাষা প্রয়োগের মাধ্যমে বিশেষ অর্থ বোঝানো হয়েছে। ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন অর্থের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসরের শেষ দিকে আমরা বলেছি কোরআনের বিভিন্ন আয়াতে হুলুম, নিকা ও আসাদ পরিভাষা দিয়ে বয়প্রাপ্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। হুলুম ও নিকা শব্দের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী আসরে আসাদ শব্দের ব্যবহার নিয়ে কথা বলবো। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাবো এ প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপনাদের।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা আন্তর্জাতিক আইনে সংখ্যালঘুদের অধিকার এবং সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। এ আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক নিয়মকানুন রয়েছে এবং সংখ্যালঘুদের অধিকার হরণকারীদের বিচারেরও ব্যবস্থা রয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেওয়া বা তাদের অধিকার সংরক্ষণ বিষয়ে প্রথম ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। 1992 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয় যেখানে জাতিগত, ধর্মীয় কিংবা ভাষাগত সংখ্যালঘুদের অধিকার ও তাদের পরিচিতির প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়। এই ঘোষণাপত্রে বলা হয় তিনটি ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। প্রথমত, নিজস্ব বিশ্বাস বা সাংস্কৃতিক পরিচয়ে জীবনযাপনের অধিকার। দ্বিতীয়ত, নিজেদের ধর্মপ্রচার ও তা মেনে চলার অধিকার। এবং তৃতীয়ত, সংখ্যালঘুদের ভাষার অধিকার বজায় থাকবে।
নিজস্ব ধর্মবিশ্বাস ও সংস্কৃতিকে অনুসরণ করে জীবনযাপন করা সংখ্যালঘুদের একটি গুরুত্বপূর্ণ অধিকার, যা থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। জাতিসংঘে বর্ণবৈষম্য বিরোধী কমিশনের সদস্য এবং আন্তর্জাতিক অধিকার বিষয়ক গবেষক প্যাট্রিক থ্রনবেরি বলেছেন, কোথাও ভাষার কারণে, কোথাও ধর্মীয় কারণে, কোথাও জাতিগত কারণে মানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে প্রায় সব সমাজে কোনো না কোনো দিক থেকে সংখ্যালঘুদের বসবাস রয়েছে। বেশিরভাগ সমাজে সাংস্কৃতিক বৈচিত্র্য বা ভিন্নতাও রয়েছে।
ইসলাম ধর্ম কোনো ধরনের বৈষম্য ও সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়াকে সমর্থন করে না। ইসলাম ধর্মের মূল সূতিকাগার সৌদি আরবে সংখ্যালঘুদের সাংস্কৃতিক অধিকার বা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এর উত্তরে বলা যায়, সৌদি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর জুলুম নির্যাতনের বহু অভিযোগ রয়েছে। সৌদি আরবের শাসন ক্ষমতায় রয়েছে ওহাবিরা, কিন্তু তারা শুধু যে সেদেশের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের বহু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে তাই নয়, এমনকি ওয়াহাবি বিরোধী হওয়ার কারণে সুন্নি হানাপি মাঝহাবের অনেক ধর্মীয় শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত করছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের ধর্মীয় চর্চার উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। শিয়াদের বিভিন্ন বই, ধর্মীয় শোকগাথা গাওয়া প্রভৃতি নিষিদ্ধ। এমনকি গবেষণামূলক বিভিন্ন বইপত্র সঙ্গে রাখাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। ওহাবিরা নিজস্ব শিক্ষা, বিশ্বাস ও সংস্কৃতিকেও শিয়া মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মবিশ্বাস ও শিক্ষা প্রচারের কোনো অনুমতি তো নেই, এমনকি ওহাবিদের নিজস্ব বিশ্বাস ও চিন্তাভাবনাকেও তাদেরকে শিখতে বাধ্য করা হয়, যা কিনা চরম শিয়া বিদ্বেষে পরিপূর্ণ।
সৌদি আরবের শিয়া মুসলমানরা এ কারণে আতঙ্কিত যে এর ফলে তাদের সন্তানরা একদিকে নিজস্ব ধর্মবিশ্বাস ও পরিচিতি জানা থেকে বঞ্চিত হচ্ছে এবং অন্যদিকে তারা ওয়াহাবি চিন্তাধারায় প্রভাবিত হচ্ছে। এমনকি সৌদি আরবের অন্তত 50% বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে শিয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো মামলা মোকদ্দমায় আদালতেও শিয়া মুসলমানদের সাক্ষ্য দেওয়ার কোনো অধিকার নেই। ওই দেশটিতে কোনো শিয়া মুসলমান আদালতের বিচারক হতে পারে না। আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক অ্যাঙ্গোলা কোডভিলা বলেছেন, সৌদি আরবের শিয়া মুসলমানরা ব্যাপকভাবে জুলুম নির্যাতনের শিকার। ওয়াহাবিরা শিয়াদের ব্যাপারে খুবই স্পর্শকাতর এবং তারা শিয়াদেরকে ইহুদিবাদীদের চাইতেও বিপজ্জনক বলে মনে করে। তিনি বলেন, ওয়াহাবিরা তাদের উগ্র নীতি আদর্শের ভিত্তিতে মুসলিম উম্মার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ওয়াহাবিরা শিয়া সুন্নি নির্বিশেষে ওয়াহাবি নয় এমন সব মুসলমানকে কাফের মনে করে। তারা অন্য সব মুসলমানদের দীর্ঘদিনের প্রচলিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদিকেও শেরিক মনে করে। এসব বন্ধের জন্য তারা উগ্রপন্থার আশ্রয় নিয়েছে।
সৌদি শাসকবর্গ ও উগ্র ওয়াহাবিদের এসব আচরণে সংখ্যালঘুরা সেখানে নিষ্পেষিত। তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে, যা কিনা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। সংখ্যালঘু শিয়া মুসলমানরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে। শুধু শিয়া হওয়ার কারণে তাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। 1927 সালে সাবেক ব্রিটিশ উপনিবেশকদের আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবের তৎকালীন পদস্থ আলেমরা এক ফতোয়া জারি করে বলেছিলেন, শিয়ারা হচ্ছে মোরতাদ এবং কাফের, তাই তাদের শাস্তি হওয়া উচিত। তারা আরও বলেছিলেন, নিজেদের মাজহাব অনুযায়ী শিয়াদের ধর্ম পালনের কোনো অধিকার নেই এবং যদি তারা বিধিনিষেধ অমান্য করে তাহলে সৌদি আরব থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এরপর 1991 সালে সৌদি আরবের এক মুফতি বিন জাবরিন আবারও শিয়াদেরকে কাফের ফতোয়া দিয়ে বলেন, তাদেরকে হত্যা করলে বেআইনি কিছু হবে না।
সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। উদাহরণস্বরূপ, সাফওয়া এলাকায় মাত্র 3-4 হোসেনিয়া বা ইমামবাড়ার কার্যক্রমের অনুমতি রয়েছে এবং শিয়া অধ্যুষিত বিশাল ওই এলাকায় নতুন আর কোনো ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। শিয়াদের সাফায়াত বা তাওয়াসুল করা সহ বিভিন্ন বিশ্বাসকে কুসংস্কার বলে মনে করে। এ কারণে তারা ইমামবাড়া নির্মাণ, শোকানুষ্ঠানে বিশেষ পোশাক পরিধান করা, এমনকি বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালানো বাধা দেয়।
অতি সম্প্রতি সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফের ইমাম হোসাইন মসজিদটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদটিতে শিয়াদের অন্যতম নেতা ও সৌদি রাজ পরিবারের সমালোচক শেখ নিমর বাকির আল নিমর ইমামতি করতেন। এ সংক্রান্ত এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে ইমাম হোসাইন মসজিদটি সর্বশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। সৌদি আরবের মানবাধিকার কর্মী আদেল আল সাদ সংবাদ মাধ্যমকে বলেছেন, সৌদি নাগরিকদের শেখ নিমরের স্মৃতি মনে করিয়ে দেয় এমন সবকিছু ধ্বংস করার মিশন হিসেবে এই মসজিদটি ধ্বংস করা হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামীতে এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত কয়েক পর্বে আমরা ইরানে সভ্যতার উন্মেষ ও তৎকালীন দুনিয়ায় বিশ্বের প্রথম বৃহত্তম সাম্রাজ্য তথা হাকামানেশীয় সাম্রাজ্যের নানা অবদান সম্পর্কে কিছু কথা বলেছি। হাকামানেশীয়রা ইরান উপত্যকার নানা সভ্যতার মধ্যে সংহতি সৃষ্টি করেছিল এবং তারা নির্মাণ করেছিল শাহী মহাসড়ক, যা নানা জাতির মধ্যে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বা লেনদেন সহ আধ্যাত্মিক এবং বস্তুগত বন্ধন গড়ে তুলেছিল। এই মহাসড়কটি দক্ষিণ পশ্চিম ইরানের সুস থেকে শুরু হয়ে মেসোপটেমিয়া বা আধুনিক ইরাক, সিরিয়া, লেবানন অঞ্চল থেকে এশিয়া মাইনর হয়ে পশ্চিম তুরস্কের এফসুস শহর পর্যন্ত বিস্তৃত ছিল। 2680 কিলোমিটার দীর্ঘ এ মহাসড়ক আন্তর্জাতিক যোগাযোগ, তথ্য বিনিময় ও সামরিক কৌশলগত দিক থেকেও ছিল খুবই গুরুত্বপূর্ণ।
হাখামানেশীয়দের শাহী মহাসড়ক পরবর্তীকালে তথা আশকানিয়ান পার্থিয়ানদের যুগে সিল্ক বা রেশম মহাসড়কের অন্যতম অংশে পরিণত হয়। ফলে এই সিল্ক রোড ভূমধ্যসাগরীয় উপকূল হতে চীনের সিনকিয়াং পর্যন্ত বিস্তৃত ভূভাগকে যুক্ত করে। আর এই মহাসড়কেরও মধ্যমণি ছিল ইরান তথা পারস্য। 2000 বছরেরও বেশি সময় ধরে সিল্ক রোড মানবজাতির নানা ধর্ম, সংস্কৃতি তথা সভ্যতাকে গেঁথেছে একই সুতোর মালায়। প্রাচ্যের এক প্রান্তে থাকা চীন, জাপান ও ভারতের বিপরীতে ইরান ছিল বিশ্বের কেন্দ্রস্থলে, তাই তা ছিল বিশ্ব অঙ্গনের সভ্যতাগুলোর লেনদেন ও যোগাযোগের জন্য বেশি সুবিধাজনক অবস্থানে।
একই কারণে ইরানের সাংস্কৃতিক পরিবর্তন বহির্বিশ্বকেও প্রভাবিত করত। অন্য কথায়, ইরানের সংস্কৃতি অব্যাহত থাকার শর্ত বা নিয়ামক ছিল নানা সংস্কৃতির মধ্যে ইরানের এক সৃষ্টিশীল ও মধ্যস্থতাকারী সংস্কৃতির অস্তিত্ব।
আশকানিয়ান বা পার্থিয়ানরা সিল্ক রোডের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল। সাসানিয়ারাও এই মহাসড়ককে ব্যাপক মাত্রায় কাজে লাগিয়েছে। এ যুগেও আধুনিক বাগদাদ সংলগ্ন ইরানের রাজধানী মাদায়েন ছিল সিল্ক রোডের মধ্যমণি। সাসানীয় যুগ থেকে ইরানিরা কাঁচা রেশমের ব্যবসা ছাড়াও রেশমি কাপড়ের উৎপাদনও শুরু করেছিল। কাঁচা রেশম আসত চীন থেকে। সাসানীয় যুগে রেশমি কাপড়ের কারখানাগুলো ছিল পশ্চিম ইরানের শুশ, জান্দিশাপুর ও শুশতার অঞ্চলে। রেশম মহাসড়ক থেকে এইসব কাপড় ইউরোপে এমনকি চীন ও জাপানেও রপ্তানি হতো। জাপানের রাজকীয় জাদুঘরে এখনও সাসানীয় যুগের রেশমি কাপড়ের নমুনা সংরক্ষিত রয়েছে।
সাসানীয়রা সিল্ক রোড অঞ্চলের সাগর পথগুলোর উপরও কর্তৃত্ব রাখত। তাদের ছিল শক্তিশালী নৌবাহিনী। এই বাহিনী বাণিজ্য বহরগুলোকে সক্রিয় রাখত এবং পূর্বের সাগরগুলোতে রোমান সাম্রাজ্যকে মোকাবেলা করত ও তাদেরকে ওই অঞ্চল থেকে প্রায় পুরোপুরি বিতাড়িত করেছিল। ইরানিরা সেই যুগ থেকেই স্মরণদ্বীপ বা শ্রীলঙ্কা, মালয় উপকূল, ভারতের উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলোতে বাণিজ্য বহর বা কাফেলা নিয়ে আসত। এসব অঞ্চলে ইরানিদের বাণিজ্য অফিসও ছিল। এই সাগর পথগুলোর উপর ইরানিদের কর্তৃত্ব ইসলামী যুগেও অব্যাহত ছিল।
সাসানীয় যুগেই পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং ভারত মহাসাগর দিয়ে মশলার ব্যবসাও করত ইরানিরা। এই সাগরপথটি ইতিহাসে মশলা পথ নামে খ্যাত। ইরানিদের মাধ্যমে ভারতের মশলা আসত মেসোপটেমিয়ায় এবং সেখান থেকে স্থলপথে যেত রোম ও বাইজেন্টাইন সহ ভূমধ্য সাগরীয় অঞ্চলে। মশলা পথ দিয়ে ইরানি ব্যবসায়ীরা দক্ষিণের ক্যান্টন বন্দরেও যেত এবং এই বন্দরে চীনাদের কাছ থেকে সরাসরি কাঁচা রেশম কিনে নিত। সাসানীয়দের পতনের যুগ পর্যন্ত এবং ট্রান্স আক্সিয়ানা অঞ্চল তথা মধ্য এশিয়ার অংশ বিশেষ খাওয়ারিজম বা বর্তমান মধ্য এশিয়ার পশ্চিমাঞ্চল ও চীনা তুর্কিস্তানের জনগণ মুসলমান হওয়ার আগ পর্যন্ত সিল্ক রোডের তুর্কিস্তানি বাণিজ্য পথগুলো ছিল ইরানিদের নিয়ন্ত্রণে। বাণিজ্যের মধ্য দিয়ে তাদের সাংস্কৃতিক প্রভাবও ছড়িয়ে পড়ত। এই যুগে ইরানিদের বাণিজ্য বহর যেত হ্যানয়, ভিয়েতনাম ও দক্ষিণ চীনের ক্যান্টন সহ নানা বন্দরে। এসব পথ কয়েক শতক আগ পর্যন্ত বাণিজ্যের পাশাপাশি ইরানি ইসলামী সংস্কৃতি বিস্তারের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতো।
ইরান প্রাচীনকাল থেকেই সভ্যতা, শিল্প, সংস্কৃতি, ধর্ম, মাজহাব, চিন্তাধারা এবং সভ্যতাগুলোর নানা ধরনের বিনিময়, প্রচার, আবর্তন ও বিবর্তনের কেন্দ্রভূমি। ইরান ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের সভ্যতাগুলোর সংযোগ সেতু। ইরান সংলগ্ন সিল্ক রোড সেই প্রাচীন যুগ থেকে ইসলামী যুগগুলো পর্যন্ত বিশ্বের উপর একক কর্তৃত্ব বজায় রেখেছিল এবং এমনকি বর্তমান আধুনিক যুগেও এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব কম নয়। ভারতবর্ষ সহ বিশ্বের নানা অঞ্চলে ইরানি এবং আরব চিন্তাবিদ, সুফি সাধক, কবি, সাহিত্যিক ও ধর্মপ্রচারকরা তাদের সমৃদ্ধ চিন্তাধারা আর উন্নত ধর্ম ও সংস্কৃতি প্রচার করেছেন। এজন্য তারা ভ্রমণের নানা পথ, বিশেষ করে সিল্ক রোড ও মশলা পথও ব্যবহার করেছেন। তারা এক্ষেত্রে সাহায্য নিতেন ব্যবসায়ীদের, কারণ আরব ও ইরানি ব্যবসায়ীরা ছিল নৌপথ ও সাগরবিদ্যায় পারদর্শী।
চীনা ও তুর্কিরা ইরান উপত্যকায় আসার ফলে পূর্ব এশিয়ার কিছু সংস্কৃতি ইরানে ঢুকে পড়ে। চীনাদের কাগজ ও ভারতীয়দের চায়ের ব্যবসা ছিল এর অজুহাত। ইসলামের আবির্ভাব ও প্রাচ্যে মুসলমানদের বিজয়গুলো জাতিগুলোর মধ্যে সাংস্কৃতিক লেনদেন জোরদার করে। দক্ষিণ, মধ্য ও পূর্ব ইরান জয় করে মুসলমানরা হিজরির প্রথম শতকেই খোরাসান ও ট্রান্স আক্সিয়ানাও জয় করে এবং 96 হিজরিতে চীনের দুয়ার হিসেবে পরিচিত কাশগার চলে আসে তাদের হাত। ফলে সিল্ক রোডের পূর্ব অংশের উপর মুসলমানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এরপর পশ্চিম এশিয়া ও ভূমধ্য সাগরীয় অঞ্চল জয় করে মুসলমানরা। ফলে রেশম মহাসড়কের মূল বা আসল অংশটাও
পুরোপুরি মুসলিম কর্তৃত্বাধীন হয়।
খ্রিস্টীয় 15 ও 16 শতকেও সিল্ক রোড ছিল জাতি এবং সভ্যতাগুলোর অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ বা বন্ধনের প্রাণরেখা। কিন্তু ইউরোপীয় উপনিবেশবাদীরা এশিয়ায় উপনিবেশ ও নতুন কিছু স্থলপথ প্রতিষ্ঠা করায় এবং নতুন নতুন সাগর পথ আবিষ্কৃত হয়, অতীতের ঐতিহাসিক পথগুলো ছিন্নভিন্ন হয়ে যায় আর একই সঙ্গে বদলে যায় এশীয় জাতিগুলোর স্বাভাবিক জীবনধারা ও সামাজিক জীবন।
সৌভাগ্যের শ্রেণী
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসালামের জনৈক হাওয়ারির বংশধর ছিলেন পাদ্রি শামউন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন তুলে ধরেন আর রাসূলুল্লাহ তার সব প্রশ্নের জবাব দেন, ফলে শামউন তার প্রতি ঈমান আনেন এবং তার নবুয়াতকে সত্য বলে স্বীকার করে নেন। পাদ্রি শামউন রাসুলে খোদাকে আকল বা বুদ্ধিবৃত্তির শ্রেণীবিভাগ বর্ণনার অনুরোধ জানালে উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলের নানা শ্রেণী ও সেগুলোর কল্যাণ সম্পর্কে ধারাবাহিক বর্ণনা দেন। সেই বর্ণনার প্রথম অংশ আমরা গত পর্বে তুলে ধরেছি, এবার রয়েছে এর বাকি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ হল লজ্জা, আর লজ্জা থেকে উচ্চারিত হয় নমনীয়তা, দয়াশীলতা, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পাহারার প্রতি মনোযোগ, দৈহিক ও মানসিক সুস্থতা, মন্দ থেকে দূরে থাকা, সমৃদ্ধি, দানশীলতা, বিজয় এবং মানুষের মাঝে সুনামের সাথে স্মরণ। এগুলো বিবেকবান ব্যক্তি তার লজ্জা থেকে অর্জন করে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর নসিহত গ্রহণ করে এবং তার অপমানকে ভয় করে। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে উচ্চারিত হয়, এক দয়া, দুই পরিণামদর্শিতা, তিন আমানত রক্ষা, চার খেয়ানত বর্জন, পাঁচ সত্যবাদিতা, ছয় লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা, সাত সম্পদের পরিশুদ্ধি, আট শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি, নয় অসঙ্গত কাজ করতে নিষেধ করা, দশ বোকামি বর্জন। বিবেকবানরা এসব বিষয় ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে পেয়ে থাকেন। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তিত্ব ও স্থিরচিত্তের অধিকারী হয় এবং যার মধ্যে লঘুচিত্ততা আর মূর্খতা থাকে না এবং যে ক্ষমাশীল হয় ও মার্জনা করে।
বিশ্বনবী আরও বলেন, আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ অর্থাৎ অব্যাহতভাবে সৎ কাজ করে যেসব সুফল পাওয়া যায় সেগুলো হচ্ছে, এক অশ্লীল কথাবার্তা বর্জন, দুই মনের উৎকণ্ঠা থেকে দূরে থাকা, তিন সতর্কতা অবলম্বন, চার ইয়াকিন তথা অবিচল বিশ্বাস, পাঁচ মুক্তিপ্রিয়তা, ছয় আল্লাহর অনুগ্রহ, 7. কোরআনের প্রতি সম্মান 8. শয়তান থেকে দূরে সরে যাওয়া 9. ন্যায়কে মেনে নেয়া এবং 10. হক ও ন্যায্য কথা বলা। এগুলো বিবেকবান ব্যক্তি ভালো কাজে অবিচ্ছিন্নভাবে সৎ কাজে প্রবৃত্ত হওয়ার ফলে লাভ করে থাকে। ধন্য সেই ব্যক্তি যে নিজের ভবিষ্যৎ ও পরকালের চিন্তায় থাকে আর দুনিয়ার ধ্বংস থেকে শিক্ষা নেয়। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ মন্দকে ঘৃণা করা থেকে লাভ করা যায়। 1. ব্যক্তিত্ব ও মর্যাদা 2. সহিষ্ণুতা 3. উপকার করা 4. পরিকল্পনার উপর স্থির থাকা 5. সঠিক পথকে আগলে রাখা 6. আল্লাহর প্রতি বিশ্বাস 7. প্রাচুর্য 8. নিষ্ঠা 9. সব অনর্থক কাজ বর্জন এবং 10. যা কিছু তার জন্য উপকারী তা বজায় রাখা। এগুলো বিবেকবানেরা মন্দকে ঘৃণা করার মাধ্যমে অর্জন করে থাকে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর হক পথে পদক্ষেপ নেয় আর তার পথেই চলে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শামুনের প্রশ্নের জবাবে আরও বলেছিলেন, বুদ্ধিবৃত্তির অন্যতম কল্যাণ হিসেবে উপদেশদাতার অনুসরণ থেকে লাভ হয়। 1. বুদ্ধির বিকাশ 2. আত্মিক পূর্ণতা সাধন 3. ভালো পরিণাম 4. ভর্ৎসনার হাত থেকে মুক্তি 5. গ্রহণীয় হওয়া 6. বন্ধুত্ব 7. অন্তরের প্রসারতা 8. ন্যায়বিচার বা ইনসাফ 9. কাজকর্মে উন্নতি এবং 10. আল্লাহর আনুগত্যের শক্তি সঞ্চার। ধন্য সেই ব্যক্তি যে নাফসের দ্বারা পরাস্ত হওয়া থেকে নিরাপদ থাকে। এগুলো হল সেই বৈশিষ্ট্য যা আকল থেকে উৎপত্তি লাভ করে। এ পর্যায়ে শামুন বিশ্বনবীকে বলেন, মূর্খদের চিহ্নগুলো আমাকে বলুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি তার সঙ্গে তথা মূর্খের সঙ্গে মেশো সে তোমাকে কষ্ট দেবে, যদি তার থেকে দূরে সরে যাও তোমার বদনাম করবে, যদি তোমাকে দান করে তাহলে তোমার উপর করুণার গর্ব করবে, আর তুমি যদি তাকে দান করো তাহলে অকৃতজ্ঞ হবে। তাকে যদি কোনো গোপন কথা বলো তাহলে সে খেয়ানত করবে, আর তোমাকে যদি সে কোনো গোপন কথা বলে তাহলে তোমার প্রতি অভিযোগ তুলবে। মূর্খ যদি ক্ষমতাবান হয় তাহলে অরাজকতা করে এবং রূঢ় ও নিষ্ঠুর হয়। যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, যদি আনন্দিত হয় তাহলে সীমা ছাড়িয়ে যায় এবং অবাধ্য হয়, আর যদি দুঃখিত হয় তাহলে নিরাশ হয়ে পড়ে। মূর্খ যদি হাসে তাহলে অট্টহাসি দেয়, আর যদি কাঁদে তাহলে পশুর মতো গর্জন করে। মূর্খ ব্যক্তি সৎ লোকদের সঙ্গে ঝগড়া করে, আল্লাহকে ভালোবাসে না এবং তাকে মান্য করে না, তার কাছ থেকে লজ্জা পায় না এবং তাকে স্মরণ করে না। তুমি যদি তাকে খুশি করো তাহলে তোমার এমন গুণের প্রশংসা করবে যা তোমার মধ্যে নেই, আর যদি তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে তোমার প্রশংসাকে বিনষ্ট করবে আর মিথ্যা প্রচারে তোমার বদনাম ছড়াবে। এগুলো মূর্খদের পন্থা।
এরপর পাদ্রি শামুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইসলামের নিদর্শন কি আমাকে বলুন। রাসুল বললেন, বিশ্বাস, জ্ঞান এবং কর্ম। পাদ্রি শামুন প্রশ্ন করেন, ইমানের, জ্ঞানের ও কর্মের চিহ্ন কি। রাসুল বললেন, ইমানের চিহ্ন চারটি: আল্লাহর একত্বের স্বীকারোক্তি, তার প্রতি বিশ্বাস স্থাপন, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস আর তার রাসুলগণের প্রতি বিশ্বাস। আর জ্ঞানের চিহ্ন চারটি: আল্লাহকে চেনা, তার বন্ধুদের পরিচয় জানা, তার ফরজগুলোকে জানা এবং সেগুলোর সংরক্ষণ করা, যাতে সেসব সঠিকভাবে সম্পাদিত হয়। আর কর্মের চিহ্ন হল নামাজ, রোজা, জাকাত এবং নিষ্ঠা তথা ইবাদতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করা।